বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 1 জানুয়ারি 17 পৌষ এবং ফেরসি 12 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় birdstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন মার্কিন সরকারের বিরুদ্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং ভারতে চলমান কৃষক আন্দোলনের মধ্যে এবার মধ্যপ্রদেশে মনেন্দ্র রাজপুত নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। বিদ্যুতের বিল বাকি থাকা নিয়ে তাকে হয়রানি করার অভিযোগ রয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে আত্মঘাতী হন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক অধ্যাপক ডক্টর ইমানুল হকের প্রতিক্রিয়া সহ কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন। এরপর রয়েছে জেনারেল সোলাইমানের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। তারপর থাকবে কথাবার্তা এবং প্রান্তিক আয়োজনে একটি বিশেষ সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির প্রথম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু, প্রতিশোধের প্রত্যয়। যুদ্ধের অজুহাত সৃষ্টির চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, তবে জাতীয় স্বার্থ রক্ষায় দ্বিধা করবে না তেহরান, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের পরস্পর বিরোধী বক্তব্য, গণ অভ্যুত্থান চায় বিএনপি। এবং পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীর দাবি, আগামী 14 মে হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির মৃত্যুদিন, মুখ্যমন্ত্রী মমতাকে খুন করা হতে পারে বলে তার আশঙ্কা। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে আজ থেকে জেনারেল কাসেম সোলাইমানির প্রথম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু হয়েছে। শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। 2020 সালের 3 জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ইরাক সফরে গিয়ে মার্কিন হামলার শিকার হন এবং 9 সহযোগী সহ শাহাদাত বরণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাষ্ট্রীয় এই অতিথিকে হত্যা করে সন্ত্রাসী সামরিক বাহিনী। করোনা মহামারীর কারণে কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে গণজামায়াতের ব্যবস্থা রাখা হয়নি। সব আয়োজনে স্বল্প সংখ্যক অতিথির পাশাপাশি অন্যান্য ব্যক্তিত্বদের উপস্থিতির কথা বলা হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া অনুষ্ঠানেও আজ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন বিদেশি অতিথি এবং শহীদ পরিবারের কয়েকজন সদস্যকে দেখা গেছে। জেনারেল সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, আমেরিকার ভেতর থেকেই হয়তো কেউ এই ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেবে। তিনি আজ জেনারেল কাসেম সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরও বলেন, শহীদ সুলাইমানিকে হত্যা করার মাধ্যমে তোমরা যে অপরাধ করেছ, তার মাধ্যমে বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছ। কাজে আমেরিকার ভেতর থেকে যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায়, তাহলেও অবাক হওয়ার কিচ্ছুই থাকবে না। জেনারেল কাহানি আরও বলেন, আমেরিকার কোনো অপরাধী কার্যক্রমে কুদস ফোর্স এবং প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। তিনি বলেন, সুলাইমানি যে পথে চলেছেন তার একজন নেতা ছিল, তার সাফল্যের চাবিকাঠি ছিল সে নেতার দিক নির্দেশনা অনুসরণ। সে নেতা এখনও আছেন এবং কুদস ফোর্সের প্রতি তার সহানুভূতি এখনও বিদ্যমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই পদাধিকার বলে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবি বলেছেন, তার দেশ শহীদ কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে পারে বলে যে ভয় আমেরিকাকে পেয়ে বসেছে তা তাদের পিছু ছাড়বে না। তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েলের পাশাপাশি জেনারেল সুলাইমানিকে হত্যার কাজে যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সবাই ইরানের প্রতিশোধ গ্রহণের আতঙ্কে রয়েছে। তারা গত এক বছর ধরে সবসময় এই ভয়ে রয়েছে যে কোনো সময় সুলাইমানি হত্যার প্রতিশোধমূলক আঘাতে তারা কোপকাত হয়ে পড়বে। জেনারেল সুলাইমানি আরও বলেন, এসব শক্তি ভালো করে জানে ইরান এবং এদেশের সর্বোচ্চ নেতা যে কথা বলেন তাতে তারা দৃঢ় সংকল্প এবং তারা যে প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন। শহীদ সুলাইমানি মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তির যে বীজ বপন করেছেন তা আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, আমেরিকা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে আধিপত্যকামী ব্যবস্থা ও ইহুদিবাদী ইসরায়েলের পতনের পথ ত্বরান্বিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন, তার দেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রকাশ্যে এবং সরাসরি জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তা রক্ষা করবে। গতকাল জাওয়াজ জারিফ তার টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা B-52 বোমারু বিমান উড়িয়ে এবং মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়ে শত শত কোটি ডলার খরচ করছেন। ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী আমেরিকা যুদ্ধের জন্য মিথ্যা ও বানোয়াট অজুহাত সৃষ্টির চেষ্টা করছে। জারিফ বলেন, ইরান কারোর সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রকাশ্যে এবং সরাসরিভাবে জনগণ নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা করবেই। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডে আমেরিকার চিরায়ত দুর্বলতা ফুটে উঠেছে। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম লেবাননের ইউ নিউজ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যের বাস্তবতা মোকাবেলা করার ক্ষেত্রে আমেরিকার চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের নানা ঘটনায় একের পর এক পরাজিত হয়েছে। হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টকে মহাশক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে জেনারেল সুলাইমানি প্রধান ভূমিকা পালন করেছেন। এ কারণে ওয়াশিংটন এই বীর সেনানীকে হত্যা করে নিজের নামের পাশে একটি বিজয় চিহ্ন আঁকতে চেয়েছিল, কিন্তু উল্টো এ ঘটনায়ও যে আমেরিকা পরাজিত হয়েছে সে কথা অচিরেই প্রমাণিত হবে বলে শেখ নাইম কাসেম উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের এই সন্ত্রাস বিরোধী শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিজের মতো করে নেবে হিজবুল্লাহ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়ে 31 মিটার ব্যান্ডে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শোনা গেছে। বিএনপিকে রাজনৈতিক ধারায় পরিবর্তন আনতে বলেছে আওয়ামী লীগ, আর বিএনপি চাইছে গণ অভ্যুত্থান। এ সম্পর্কে এবার রয়েছে সহকর্মী গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্ট।
ইংরেজি নববর্ষ 2021-এর প্রথম দিনেই বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শোনা গেছে। দেশটির সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ইঙ্গিত করে তার ভাষায়, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে আসবে বলে আশাবাদের কথা জানিয়েছেন। আজ এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কলি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বছরে গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর অঙ্গীকার করেছেন। আজ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অঙ্গীকার ব্যক্ত করেন। মির্জা ফখরুল তাঁর ভাষায়, জনগণের ও রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী স্বৈর সরকারকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, এ লক্ষ্যেই আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা সফল হব।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, পশ্চিমবঙ্গে আগামী 14 মে বিজেপির মৃত্যুদিন, ওদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে। বিজেপি মমতাকে খুন করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, পশ্চিমবঙ্গে আগামী 14 মে বিজেপির মৃত্যুদিন, ওদের পাততাড়ি গুটিয়ে চলে যেতে হবে। তিনি আজ শুক্রবার হাবড়ায় দলীয় কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আগামী 14 জানুয়ারি মকর সংক্রান্তির পরে তৃণমূল দল থেকে বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দিতে পারেন এবং এর ফলে তৃণমূলে বড়সড় ভাঙন সৃষ্টি হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আজ ওই মন্তব্য করেন,
13 তারিখে যদি সত্যি করে যদি নির্বাচন জেলায় হয়, 14 তারিখে রাত্রিবেলার মধ্যে দেখবেন 5 তারিখ পুজো সব চলে যেতে হবে, 14 মে বিজেপির মৃত্যুদিন।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রীকে কেউ যদি হত্যা করে বিজেপি আশ্রিত মাফিয়ারা হত্যা করবে। প্রথমে ওরা চরিত্র হনন করে, চরিত্র হননে যখন না পারে তখন তাকে খুন করে দেয়া হয়, করলে ওরাই করবে। ওরা বাংলায় আগুন এখনো দেখেনি। বাংলার মানুষ যখন খেপে যাবে, যখন উত্তাল হয়ে উঠবে, তখন ওরা বুঝতে পারবে কত ধানে কত চাল। অসভ্য বর্বর রাজনৈতিক দলের নাম হলো বিজেপি। ওরা হিংসা ও খুনের রাজনীতি করে বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী নিমিটস ও এর সঙ্গে থাকা নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে নিমিটস নৌবহরের গত 10 মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে গেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগরে তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিটস মোতায়েন রয়েছে, যা এ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হল। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানের হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে, তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা। সিরিয়ার উত্তরাঞ্চলের রাক্কা প্রদেশে রাশিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে। সিরিয়া থেকে বিভিন্ন সূত্র জানিয়েছে, আজ সকালে রাক্কা প্রদেশের তাল আল সামান এলাকায় রুশ সামরিক ঘাঁটির প্রবেশ পথে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। গাড়িটিতে আগে থেকে বোমা পেতে রেখেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসী গোষ্ঠী হারাস আদ্দিন বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গত কয়েকদিনে সিরিয়ায় আরও কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরিয়ার পশ্চিমে হামা প্রদেশের বিভিন্ন আবাসিক এলাকায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার দেশের পূর্বাঞ্চলে দেইর আজ-জোর প্রদেশে একটি বাস লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এর ফলে বাসে আগুন ধরে যায় এবং কয়েক ডজন মানুষ হতাহত হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরাকে মার্কিন সরকারের সাম্প্রতিক উস্কানিমূলক সামরিক তৎপরতার প্রেক্ষাপটে ইরান বলেছে মার্কিন সরকার যুদ্ধের অজুহাত তৈরির ষড়যন্ত্র করছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া তথ্যে জানা গেছে মার্কিন সরকার যুদ্ধের অজুহাত সৃষ্টির ষড়যন্ত্র করছে। পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরাকে মার্কিন সরকারের সাম্প্রতিক উস্কানিমূলক সামরিক তৎপরতার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। জারিফ গতকাল এক টুইট বার্তায় লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার সঙ্গে যুদ্ধের পরিবর্তে এ অঞ্চলে B-52 বোমারু বিমান ও রণতরী পাঠাতে শত শত কোটি ডলার নষ্ট করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক যুদ্ধ জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে এবং দুটি B-52 বোমারু বিমান কাতারের আল আদিদ বিমান ঘাঁটিতে নেমেছে বলে খবর এসেছে। ক্ষমতা থেকে বিদায়ের প্রাক্কালে ও বিশেষ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধের কিংবদন্তি তুল্য সফল ও বিশ্বব্যাপী জনপ্রিয় ইরানি সমর নায়ক জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাতের প্রথম বার্ষিকীর প্রাক্কালে ট্রাম্প সরকারের এই তৎপরতাকে অনেকেই রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বলে মনে করছেন। ইরান গত বছরের শুরুর দিকে সংঘটিত মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারের কথা প্রায়ই উল্লেখ করছে। উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে ওই জবাব দেয়া হবে বলে ইরানি ঘোষণার কারণে মার্কিন সরকার আতঙ্কিত। এছাড়াও করোনা মোকাবেলায় ব্যর্থতা ও অর্থনৈতিক সংকটের কারণে ট্রাম্প সরকারকে দেশের ভেতরে ব্যাপক প্রতিবাদ ও নিন্দা সইতে হচ্ছে। আর তাই এদিক থেকে দৃষ্টি ফেরানোর জন্য ট্রাম্প দেশের বাইরে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে বলে অনেকেই মনে করছেন। অবশ্য পারস্য উপসাগরীয় অঞ্চলে এ ধরনের মার্কিন সমরসজ্জা নতুন কোনো ঘটনা নয়। তাই মার্কিন রাজনৈতিক কাঠামো ও বিশ্ব সমাজের অবস্থান ট্রাম্পকে হঠকারিতা দেখানোর সুযোগ দেবে না বলেই বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন। ইরান এ অঞ্চলে সামরিক দিক থেকে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং মার্কিন সামরিক তৎপরতায় দেশটি মোটেও ভীত নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতে চলমান কৃষক আন্দোলনের মধ্যেই এবার মধ্যপ্রদেশে মুনেন্দ্র রাজপুত নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় মুনেন্দ্র রাজপুত নামে 35 বছর বয়সী একজন কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আত্মহত্যা করেছেন। ওই কৃষকের কাছে বিদ্যুৎ বিভাগের 88,000 টাকার বিল পাওনা ছিল। বিদ্যুৎ বিভাগ এক নাগাড়ে তাকে বিল পরিশোধ করতে বলছিল, কিন্তু বিল পরিশোধ না হয় বিদ্যুৎ বিভাগ ক্রোক ওয়ারেন্ট জারি করেছিল, যার ফলে ওই কৃষক হতবাক হয়ে পড়েন। আজ শুক্রবার গণমাধ্যমে প্রকাশ, ভালো ফসল না হওয়ার কারণে ওই কৃষক বিদ্যুৎ দপ্তরের বিল পরিশোধ করতে পারছিলেন না। অন্যদিকে বকেয়া বিল পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক বারবার তাগিদ দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত বুধবার ওই কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে আত্মহত্যা করেছেন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ শুক্রবার রেডিও তেহরানকে বলেন,
এই সরকার একটা কৃষক বিরোধী সরকার, গরিব বিরোধী সরকার, আদিবাসী দলিত সংখ্যালঘু বিরোধী সরকার। মধ্যপ্রদেশের কৃষককে যে পরিণতি বেছে নিতে হয়েছে, আগামী দিনে যদি এরা ক্ষমতায় থাকেন এবং কৃষি আইন কার্যকর হয় তাহলে আরো অনেক মানুষকে এই পথ বেছে নিতে হবে। যদিও আত্মহত্যা পথ নয়, পথ হচ্ছে লড়াইটা, যেটা পাঞ্জাবের কৃষকরা করে দেখাচ্ছেন, হরিয়ানার কৃষকরা করে দেখাচ্ছেন, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন রাজ্যগুলোর যেসব মানুষ কৃষকরা গেছেন দিল্লিতে, তারা পথটা দেখাচ্ছেন। এবং আরেকটি ঘটনার দিকেও আমি নজর কাটবো। দুজন শ্রমিক কালকে রাজধানী এক্সপ্রেসে উঠেছিলেন বৈধ টিকিট কেটে, তাদের টিকিট সেখানে নামিয়ে দিয়েছেন, যে কারণ তাদের অবকাত নেই বলে। এই ভারতবর্ষের আমরা দেখতে চাই স্বাধীনতার 73 বছর পর এই পরিণতি দেখা, কৃষককে ঋণের দায়ে আত্মহত্যা করতে হচ্ছে প্রধানমন্ত্রীর চিঠি থেকে, এটা লজ্জার।
বলছিলেন অধ্যাপক ডক্টর ইমানুল হক। মধ্যপ্রদেশের হতভাগ্য ওই কৃষক তার আত্মহত্যার চিঠিতে লিখেছেন, আমার পরিবারের কাছে প্রার্থনা যে আমার মৃত্যুর পরে আমার দেহ যেন সরকারের হাতে হস্তান্তর করা হয়, যাতে আমার দেহের প্রতিটি অঙ্গ বিক্রয় করা যায় এবং যার মাধ্যমে সরকার তার ঋণ শোধ করতে পারে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে জেনারেল কাসেম সুলাইমানির প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
জেনারেল কাসেম সুলাইমানির প্রথম শাহাদত বার্ষিকী।
শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল শনিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির প্রথম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি শোক ও সমবেদনা। আজ আমরা এই মহান বীর সম্পর্কে আলোচনার চেষ্টা করব। উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মেয়ে ফাতিমার কাছে জেনারেল কাসেম সুলাইমানের লেখা একটি চিঠি সম্প্রতি প্রকাশিত হয়েছে। বাবার প্রথম শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে ফাতিমা নিজেই তা প্রকাশ করেছেন। মেয়ের কাছে লেখা চিঠিতে তিনি বারবারই মৃত্যুকে আলিঙ্গনের আকাঙ্ক্ষা তুলে ধরেছেন। চিঠিতে এটাই স্পষ্ট, তিনি মৃত্যুর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে পবিত্র মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। জেনারেল সুলাইমানি মৃত্যুকে আলিঙ্গনের আকুতি জানিয়ে চিঠির এক অংশে লিখেছেন, মৃত্যুর মুহূর্তটি খুবই উপভোগ্য, এই মুহূর্তটি আমার পরম ভালোবাসার, হে খোদা, আমি 30 বছর ধরে এই মুহূর্তটির জন্য চেষ্টা চালিয়েছি, সুপারিশকারীদের শরণাপন্ন হয়েছি, হে মৃত্যু, হে প্রিয়তম, তুমি কোথায়? ফাতিমার কাছে লেখা সুলাইমানের চিঠিটি পড়ে মনে হল মৃত্যু যেন তাঁর কাছে অনন্ত সুখের হাতছানি। সুন্দর সুরম্য বর্ণিল ঠিকানা। মৃত্যুকে আলিঙ্গনের জন্য কেউ এভাবে আকুতি জানাতে পারে তা কাসেম সোলাইমানের বক্তব্য না শুনলে বা চিঠি না পড়লে বিশ্বাস করা খুবই কঠিন।
সাধারণত আমরা যখনই নিজের মৃত্যু নিয়ে ভাবি তখনই এক অজানা ভয় আঁকড়ে ধরে। মনে হয় পৃথিবীকে বিদায় জানানোর মতো কোনো প্রস্তুতি এখনো সম্পন্ন করা হয়নি। জেনারেল সুলাইমানি অনেক আগেই সে প্রস্তুতি সম্পন্ন করে পবিত্র মৃত্যুর পেছনে ছুটেছেন, কিন্তু মৃত্যুই যেন তাকে ধরা দিতে ভয় পেয়েছে। মৃত্যুই যেন এই মহাবীরকে আলিঙ্গনের সাহস হারিয়ে ফেলেছিল। কাসেম সুলাইমানি নিজের মৃত্যু বলতে সবসময় শহীদি মৃত্যুকে বুঝিয়েছেন। তার ছেলে আলী রেজা গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বাবার সঙ্গে নানা বিষয়ে কথা হতো। বাবা কথায় কথায় বলতেন তিনি শহীদ হওয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন, কিন্তু শাহাদাত তাকে ধরা দিচ্ছে না। স্বামীর মৃত্যুর পর কাসেম সুলাইমানির স্ত্রী এক কবিতা লিখেছেন, সুলাইমানি শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে পাহাড় পর্বত ও মরুভূমিতে ঘুরে বেড়িয়েছেন, অবশেষে তার আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে।
কয়েক বছর আগে সিরিয়ার আলেপ্পোতে জঙ্গি বিরোধী যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন ইরানের হোসেন মেহরাবি। তার মেয়ে জেইনাব মেহরাবি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার বাড়িতে কাসেম সুলাইমানিকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। জেনারেল সুলাইমানিকে সামনে পেয়ে তাঁর হাতের আংটিটি চেয়ে বসেছিলাম, বলেছিলাম, চাচা আপনার আংটি তো বেশ সুন্দর, ওটা কি আমাকে দেবেন? আংটিটি তিনি ঠিকই দিয়েছিলেন, কিন্তু শর্ত সাপেক্ষে। আংটিটি তিনি আমার দিকে এগিয়ে দিয়ে বলেছিলেন, আংটি আমি দিচ্ছি, কিন্তু শর্ত হল আমি যাতে শহীদ হতে পারি সেই দোয়া তোমাকে করতে হবে। জেইনাব আংটিটি নেয়ার পর শর্তের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ কারণে আবার জেনারেল সুলাইমানের কাছে ফিরে গিয়ে বলেন, চাচা এই শর্ত মেনে আংটি আমি নিতে পারবো না, কারণ আপনার জন্য এ ধরনের দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমি চাই ফিলিস্তিনকে মুক্ত করার আগে আপনি এ পৃথিবী ছেড়ে কোথাও যাবেন না। জেনারেলের উত্তর ছিল, মা গো, আমি শহীদ হতে চাই, শাহাদাতই আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা।
2020 সালের 3 জানুয়ারি বা ফার্সি 13 দেই জেনারেল সুলাইমানির জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পূরণ হয়। শেষ পর্যন্ত মৃত্যু তাকে ধরা দেয়। ওই ঘটনার পর 1 বৎসর অতিবাহিত হয়েছে। প্রতিনিয়তই তার জীবন ও অবদান নিয়ে আলোচনা ও বিশ্লেষণ হচ্ছে। সুলাইমানির শহীদ হওয়ার কথা উঠলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ সামনে আসে। ট্রাম্প এই খুনের দায় সরাসরি স্বীকার করেছেন। আত্মস্বীকৃত এই খুনি এখন দিশেহারা। জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার মাধ্যমে ট্রাম্প যেসব উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিলেন তার মধ্যে একটি ছিল 2020 সালের নির্বাচনে ইসরায়েলি লবির পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে যে করেই হোক ক্ষমতায় টিকে থাকা। কিন্তু আরও 4 বৎসর হোয়াইট হাউসে থাকার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি ট্রাম্পের। নানা গ্লানি নিয়ে তাকে রাজনীতির মঞ্চ ছাড়তে হচ্ছে। সুলাইমানিদের মতো বীরদের সঙ্গে কোনো ক্ষেত্রে ট্রাম্পের মতো নির্লজ্জদের তুলনা চলে না, তবু এটুকু তুলনা না করলেই নয়। ট্রাম্প যুক্তরাষ্ট্র ও দেশের বাইরে যে গতিতে নিন্দিত ও ঘৃণিত হচ্ছেন, ঠিক সে গতিতেই সুলাইমানির প্রতি ইরান ও এর বাইরের জগতের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা বাড়ছে। সুলাইমানি শাহাদাতের পর যেন আরও বেশি শক্তিমান হয়ে উঠেছেন।
সুলাইমানের মৃত্যুর আগে ইরানিরা তাকে এত গভীরভাবে চিনত না। বাইরের গণমাধ্যমে তার বীরত্ব নিয়ে নানা লেখালেখি হলেও নিজেকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করেছেন প্রচার বিমুখ সুলাইমানি।
এ কারণে দেশের গণমাধ্যমে তাঁকে খুব একটা দেখা যেত না। সম্প্রতি সন্ত্রাসী হামলায় শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের মধ্যেও একই প্রবণতা ছিল। মৃত্যুর আগে ফাখরিজাদেকেও ইরানের সাধারণ মানুষ খুব একটা চিনত না। মিডিয়ার সামনে এসে পরিচিতি পাওয়ার কোনো আগ্রহ তার মধ্যে ছিল না। ট্রাম গংরা এই বিজ্ঞানীর প্রাণও কেড়ে নিয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক বিশ্লেষণে লিখেছে, ইসরায়েল ফাখরিজাদেকে হত্যা করে থাকলে অবশ্যই ট্রাম্পের সম্মতি নিয়েই করেছে। ফাখরিজাদেও ছিলেন মৃত্যুর জন্য সদা প্রস্তুত এক পরমাণু বিজ্ঞানী। প্রায় ২০ বছর আগে প্রথম হামলার শিকার হন তিনি। এরপর থেকে প্রতিনিয়ত তাকে হত্যার চেষ্টা হয়েছে। তিনি যখনই বাড়ির বাইরে যেতেন তখনই তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতেন তার স্ত্রী ও সন্তানেরা। কিন্তু ফাখরিজাদে মৃত্যুর ভয় করতেন না।
প্রচার বিমুখ সুলাইমানির পর অনেকটাই অপরিচিত মুখ ফাখরিজাদের নীরব কার্যক্রম সম্পর্কে জানার পর এটা বলা যায় ইরানে এ ধরনের আরও অনেকেই রয়েছেন যাদের আমরা চিনি না। তারা সুলাইমানি ও ফাখরিজাদের মতো লোকদের মিশন এগিয়ে নিয়ে যাবেন নিঃস্বার্থভাবে, ফলে সুলাইমানিদের প্রস্থানে খুব বেশি হতাশ হওয়ার যৌক্তিকতা নেই। বরং সুলাইমানিদের এমন প্রস্থান নতুন প্রজন্মকে আলোড়িত করে। সুলাইমানিদের মৃত্যু যেহেতু অপ্রস্তুত মৃত্যু নয়, সে কারণে তারা শূন্যতা তৈরি করে বিদায় নেন না। তাদের মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে প্রাণ সঞ্চারীর ভূমিকা পালন করে। সুলাইমানিদের মৃত্যু কখনো কখনো রণাঙ্গনে অফুরন্ত শক্তির উৎস হয়ে দেখা দেয়। যোদ্ধারা হয়ে ওঠেন আরও বেশি নিঃস্বার্থ, বুঝতে পারেন তাদের নেতা বা কমান্ডার কেবল অধীনস্থদেরকেই সামনে ঠেলে দেননি, নিজেও জীবন দিয়েছেন। সুলাইমানির মতো কমান্ডারেরা বিনয়েরও পরম শিক্ষা দিয়ে যান। সব সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেকে সৈনিক হিসেবে পরিচয় দিতে সম্মানিত বোধ করেন।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাবীর কাসেম সুলাইমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি সবাইকে আবার শোক ও সমবেদনা জানিয়ে শেষ করছি আজকের আলোচনা।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কেউ না থাকলেও দুঃসময়ে সে ঠিকই আছে। দৈনিক প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হন মির্জা ফখরুল। আগামী বছর বাংলাদেশে মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে তথ্যমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই, দৈনিক সমকাল। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে দেশের রাজনীতি, ওবায়দুল কাদের, দৈনিক কালের কণ্ঠ। টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, কৃষি আইনের ধাক্কা, হরিয়ানার পুর নির্বাচনে লেজে গোবরে বিজেপি, জেজেপি জোট, সংবাদ প্রতিদিন। লড়াইয়ের কথা স্মরণ করিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। হাতরসের সেই জেলা শাসককে সরিয়ে দিল যোগী সরকার, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকার হঠাৎ গণ অভ্যুত্থান চান মির্জা ফখরুল, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে। সরকারকে হঠাৎ গণ অভ্যুত্থানই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যে গণ অভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে। জাতীয়তাবাদী ছাত্র দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অন্যদিকে কালের কণ্ঠের শিরোনাম, বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে। তিনি আজ এ আশাবাদ ব্যক্ত করেন। দৈনিক প্রথম আলোর মতামত কলামে লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ লিখেছেন, কেউ তাকে কথা দেয় না, দিলেও সে কথা দাম রাখে না। সে কিন্তু বারবারই ঠিকই কথা রেখেছে। করোনা সংকটের কালে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েও সবচেয়ে বেশি ভরসা জুগিয়ে গেছে তারা। তারা হচ্ছে বাংলাদেশের কৃষক। অতীতের কথা থাক, 2020 সালে দুই দফায় বন্যা, ঘূর্ণিঝড়, আমফান সামলে আবার উঠে দাঁড়িয়েছেন অনাদিকালের সেই কৃষকরা। লকডাউনের মধ্যেও যে মানুষ কষ্টে হলেও খেতে পেয়েছে সেটা কার কৃতিত্ব? করোনাকালের বীর তো তারাই। তৃতীয় দুনিয়ার সুপারম্যান সুপার উইমেন পিঠে ঝালর লাগিয়ে উড়ে বেড়ান না, তারা কাজ করেন খেতে খামারে, আর তাদের সন্তানেরা গতর খাটে গার্মেন্টস এর মধ্যপ্রাচ্যে। করোনাকালে যে খাদ্য উৎপাদন ও রেমিটেন্স দুটোই মোটামুটি বহাল অবস্থায় ছিল, তারও কৃতিত্ব বৃহত্তর কৃষক সমাজের। অথচ প্রতি লোকমা ভাতে আমরা বেইমানি করি, প্রতিটি বাজেটে সরকার তাদের বঞ্চিত করে, প্রতিটি পদক্ষেপে শহরের মালিকেরা বেইমানি করেন কৃষকের সঙ্গে। কেন বলছি একথা? বলছি কারণ এবারও ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। লড়াইয়ের কথা স্মরণ করিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। শুক্রবার তৃণমূলের 23তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে এবং দলের সমস্ত কর্মী সমর্থককে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বার্তা দিলেন লড়াই করার। মমতা বলেন, তৃণমূল আজ 23 বছরে পড়ল, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এগুতে হয়েছে দলকে, কিন্তু রাজ্যবাসীর জন্য কাজ করার যে লক্ষ্য নিয়ে এগিয়েছেন তাতে তিনি অবিচল থাকবেন। বাংলার উন্নয়নের জন্য মা মাটি মানুষ এবং দলের কর্মী সমর্থকরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালিত হল। কৃষি আইনের ধাক্কা, হরিয়ানার পুর নির্বাচনে লেজে গোবরে বিজেপি, জেজেপি জোট, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। কৃষি আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই হরিয়ানার পুর নির্বাচনে বড়সড় ধাক্কা খেল শাসক বিজেপি, জেজেপি জোট। 3টি পুর নিগমের নির্বাচনে 2টি মেয়র পদ হাতছাড়া হল শাসক শিবিরের। আবার কাউন্সিলর পদেও শাসক শিবিরকে সমানে সমানে টক্কর দিল কংগ্রেস, হরিয়ানা জন চেতনা পার্টি এবং নির্দলরা। পুরসভার নির্বাচনেও 4টির মধ্যে 3টি হাতছাড়া হল গেরুয়া শিবিরের। অথচ 2018 সালে রাজ্যের 5 পুর নিগমের নির্বাচনে বিরোধীরা খাতা পর্যন্ত খুলতে পারেনি। হাতরসের সেই জেলাশাসককে সরিয়ে দিল যোগী সরকার, দৈনিক আজকালের এশিয়া নামের খবরে লেখা হয়েছে। হাতরসে দলিত তরুণীর গণধর্ষণ এবং মাঝরাতে দাহের পর বারবার উঠে এসেছিল একটাই নাম, আঙ্গুল উঠেছিল তাঁর দিকেই, তিনি হাতরসের জেলাশাসক প্রবীণ কুমার লাস্কর। এবার সেই জেলাশাসককেই সরিয়ে দিল যোগী সরকার, সঙ্গে আরও 11 জন আইপিএসকেও বদলি করা হল। নভেম্বরেই এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ তদন্তে স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। হাতরসে 14 সেপ্টেম্বর 19 বছরের তরুণীকে গণধর্ষণ করে 4 উচ্চবিত্ত যুবক, পরে হাসপাতালে মারা যান তিনি, যদিও পুলিশ মানেনি যে তার গণধর্ষণ হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানে শুনলেন। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী আগামী 3 জানুয়ারি পালিত হতে যাচ্ছে। তো আজ আমরা এ সম্পর্কে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর এম শাহিদুজ্জামান। জনাব অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনি জানেন যে জেনারেল কাসেম সোলাইমানিকে যখন হত্যা করা হয় সে সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছিলেন এবং সে নিজেই সেই দম্ভক্তি করেছিলেন, একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে এভাবে হত্যার জন্য কোনো আইন কি অনুমতি দেয়?
মোটেও না, এবং এটা একটা সরাসরি একটা সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাসী এরকম কাণ্ড করতে পারে। জেনারেল সোলাইমানির যে স্বীকৃতি একজন দেশপ্রেমিক, একজন সার্থক সমরনায়ক হিসেবে, সেটা আমি নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ ব্রিটেনের বিবিসির একটা দীর্ঘ প্রোগ্রামে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো, তা থেকেই বোঝা যায়। এবং এই যে ট্রাম্পের এই হত্যাকাণ্ড, আমি সহ আমরা অবশ্যই মনে করি যে এর আন্তর্জাতিক আইনে বিচার হওয়া উচিত। ট্রাম্প কোনোভাবেই এর জন্য সে নির্দ্বিধায় পার পেয়ে যাবে এটা অ্যালাউ করা উচিত না। আজকে ঠিক যেভাবে ট্রাম্পকে বিদায় দিতে হচ্ছে চরম অপমানজনক ভাবে, যেখানে তাকে এখন তার রিপাবলিকান সমর্থকরাই প্রত্যাখ্যান করছে বারংবার, আমার মনে হয় ইরানের এই বিষয়টা তুলে ধরা উচিত যে কিভাবে একজন জাতীয় বীরকে নৃশংসভাবে এবং কাপুরুষোচিত ভাবে হত্যা করা হয়েছে। এটা একটা অত্যন্ত ঘৃণ্য কাজ। আমার মতো অনেক মানুষ, এমনকি পশ্চিম বিশ্বের অনেকেই মনে করে যে ট্রাম্পের এজন্য বিচার হওয়া উচিত। ইরানের প্রতি ঘোর অন্যায় করা হয়েছিল।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, আমেরিকা কেন জেনারেল সোলাইমানিকে হত্যা করল? হত্যাকাণ্ডের এক বছর পর এসে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে আপনার কাছে কি মনে হয়?
আমার কাছে কারণটা বেশ সুস্পষ্ট ছিল। সোলাইমানি অত্যন্ত স্বার্থকভাবে ইরাক, সিরিয়া, এমনকি ইসরায়েলের সরাসরি গমন করার মতো তার যে সামরিক পদ্ধতি ব্যবহার করেছিলেন, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী বারবার তাকে মার্কিনদের ওয়ার্নিং দেয় যে এই ব্যক্তির যে সামরিক কৌশল রয়েছে তাতে তার গেরিলা বাহিনী এবং ইরানের যে সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়াতে, তারা সরাসরি জেরুজালেমে যে আলাস আলাক্সা মসজিদ সেটাকে ইভেন্চুয়ালি মুক্ত করতে পারবে, এবং এরকম একটা আশঙ্কা তাদের মধ্যে সিরিয়াসলি বিরাজ করছিল যে জীবিত সোলাইমান ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা হুমকি। এবং শেষ পর্যন্ত সিরিয়া সহ অন্যান্য ইরাকের সমর্থকরাও তারা যে সক্ষম অধিকৃত জেরুজালেমকে মুক্ত করার এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে জন্মে গিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর কাছে। এবং ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে যে এবং ইরান যে আণবিক অস্ত্রের চুক্তির ব্যাপারে মার্কিনী বিশ্বাসঘাতকতা প্রতি উত্তর দিচ্ছে, এই বাস্তবতাকে সামনে রেখে তাদের চোখে মনে হয়েছে যে জেনারেল সোলাইমানি হচ্ছে ইরানের সবচেয়ে বুদ্ধিবৃত্তি সম্পন্ন মেধাবী সমরবিদ, যিনি কিনা বলতে গেলে আধুনিক বিশ্বে যে ধরনের যুদ্ধ মধ্যপ্রাচ্যে চালিয়ে যাচ্ছিল তখন সিরিয়া এবং আসাদ সিরিয়ান বাহিনী রাশিয়ান সমর্থন নিয়ে বিতাড়িত করছিল অকুপাই ফোর্সেসদেরকে, সেখানে তারা জেনারেল সুলাইমানিকেই দেখতে পেয়েছে অত্যন্ত মেধাবী একজন সমন্বয়ক হিসাবে। সবচেয়ে অবাক করা কাণ্ড হচ্ছে যে সুলাইমানি সবচেয়ে বিশ্বাসযোগ্যতার সাথে আইসিস কে বিধ্বস্ত করার ব্যাপারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এই যে আইসিস বিধ্বস্ত করছিল সেটাও কিন্তু গোপনে মোসাদ এটা সমর্থন করেনি, সৌদি আরব সমর্থন করেনি, যে একটা সংযুক্ত প্রয়াস ছিল এটা, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও মোসাদ তিনটি দেশের একটা সংযুক্ত প্রয়াস ছিল। এই প্রক্রিয়া একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র এবং এখানে খুবই সুপরিকল্পিত একটা ধারণা প্রিভেল করছিল, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুকুম দেয় এবং মার্কিন বাহিনী সেইভাবে তার ড্রোন ব্যবহার করা হয় জেনারেল সুলাইমানিকে অতর্কিত ভাবে। তিনি যখন ইরাকে ভিজিট করছিলেন সেই সময় তারা অতর্কিত ভাবে আক্রমণ করে তাকে হত্যা করে।
জি অধ্যাপক এম শাহিদুজ্জামান, যে লক্ষ্য নিয়ে আমেরিকা ওই বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কতটা অর্জিত হয়েছে?
না, এটা তো অর্জিত হওয়ার প্রশ্নই ওঠে না, কেননা এখানে নৈতিকতার জয় ইভেন্চুয়ালি হয়, কেননা ঈশ্বরের যে একটা ডিভাইন যে বাস্তবতা অন্যায়ের বিরুদ্ধে ঘটে সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। শেষ পর্যন্ত ট্রাম্প পরাজিত হয়েছে, ইরানের যে অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে সেখানে নৈতিক জয় ইরানের হয়েছে। আজকে ইরান সুদৃঢ় ভাবে ইরাকের সাথে সম্পর্ক বজায় রেখেছে, ইরাকে ইরানের মিত্রতা এখনো অত্যন্ত কার্যকর ভাবে বিরাজ করছে। সুতরাং সুলাইমানি যে পথ দেখিয়ে দিয়েছে সেই পথে ইরান এখনো চলছে, এমনকি নৈতিক জয় ইরানের হয়েছে এবং ইসরায়েলের নেতানিয়াহু এখন বিধ্বস্ত, একজন অত্যন্ত সমালোচিত একজন দেশের প্রধান, তারও প্রস্থান হওয়ার সময় আসছে এবং ইরান এখন একটা শক্তিশালী অবস্থানে রয়েছে।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, জেনারেল সুলাইমানিকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকা বিরাট কৌশলগত ভুল করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন, আপনি কি একটু বলবেন কি সেই সব ভুল?
আমেরিকার জন্য এটা একটা বিরাট উদ্দেশ্যই ছিল যে তার হত্যাকাণ্ডের মাধ্যমে তার রিপ্লেসমেন্ট আসবে না, এটা ভাবা হয়েছিল। কিন্তু ইরান ঘটকারী কোন পথে না যেয়ে ইরান কিন্তু সুলাইমানের যে পথ, যে চিন্তাধারা, সেই পথ তারা বজায় রাখতে পেরেছে। আয়াতুল্লাহ ক্ষমতায় রয়েছেন ইরানে, তাদের যে দৃষ্টিভঙ্গি সবর পরিচালনার পথ, সেটা সুলাইমানির পথকেই বজায় রেখেছে তারা, সেখান থেকে তারা সরে আসে।
তাহলে এটাই স্পষ্ট যে আমেরিকা আসলে জেনারেল সুলাইমানিকে হত্যার মধ্য দিয়ে একটি বিরাট কৌশলগত ভুল করেছিল।
এক্স্যাক্টলি, এটা আমেরিকা যে কতখানি নৈতিক দিক থেকে স্খলন হতে পারে তার সর্বাত্মক শেষ পদক্ষেপ ছিল এটা। ট্রাম্প প্রশাসন যে কতখানি অনৈতিক পররাষ্ট্র নীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, শুধু সুলাইমানির হত্যাই নয়, তার পাশাপাশি গোলান হাইটস এ সিরিয়ার যে বৈধ অধিকার সেটাকে অস্বীকার করে ইসরায়েলকে বৈধতা দেয়া, এটা ট্রাম্প করেছে, যেটা একদম আন্তর্জাতিক আইনের দীর্ঘকালীন যে প্রতিজ্ঞা তার লঙ্ঘন। তারপর একত্রিত জেরুজালেম করার এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্থায়িত্ব দেয়া, সেটা যেমন ট্রাম্পের একটা মারাত্মক ভুল ছিল, ঠিক সেই তার পাশাপাশি এই জেনারেল সুলাইমানিকে হত্যা করা ছিল একটা চূড়ান্ত পাপ, এবং এটা মার্কিনীদেরকে মধ্যপ্রাচ্যে তাদের গ্রহণযোগ্যতাকে আরো বেশি পরাজিত করেছে। অর্থাৎ মার্কিনীরা ইরানের যে বৈধতা মধ্যপ্রাচ্যে, তার উপস্থিতি যেটা জেনারেল সুলাইমানি সৃষ্টি করেছিল, সেটা আরো স্থায়িত্ব অর্জন করেছে, এবং আমেরিকার নৈতিক পরাজয়, ট্রাম্পের নৈতিক পরাজয় সবকিছু মিলিয়ে আমরা দেখতে পারি যে আজকে সুলাইমানিকে আন্তর্জাতিক বিশ্ব তাকে মনে করে একজন বীর যোদ্ধা হিসেবে, আর ট্রাম্প একই সময়ে তাকে নির্লজ্জের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব ছেড়ে চরম কাপুরুষের মতো বিদায় দিতে হবে। এখানেই আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইরানের যে নৈতিক জয় হয়েছে সেটা সুস্পষ্ট।
তো জনাব অধ্যাপক এম শাহিদুজ্জামান, ইরানের কোস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্যে, সময় দেওয়ার জন্যে আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এখানে কয়েকটা কথা বলার সুযোগ পাওয়াতে, আপনাকেও ধন্যবাদ।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ইউরোপীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাজ্য। গত মধ্যরাত থেকেই দেশটি ইইউর নিয়ম অনুসরণ বন্ধ করে দিয়েছে, তার জায়গায় কার্যকর হয় নতুন চুক্তি। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির প্রথম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু, প্রতিশোধের প্রত্যয়। যুদ্ধের অজুহাত সৃষ্টির চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, তবে জাতীয় স্বার্থ রক্ষায় দ্বিধা করবে না তেহরান, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের পরস্পর বিরোধী বক্তব্য, গণ অভ্যুত্থান চায় বিএনপি। এবং পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী দাবি আগামী 14 মে হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির মৃত্যু দিবস, মুখ্যমন্ত্রী মমতাকে খুন করা হতে পারে বলে তার আশঙ্কা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.